বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 5 অক্টোবর, 20 আশ্বিন এবং ফার্সি 13 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিজেকে কট্টর ইহুদিবাদী বলে ঘোষণা দেওয়ার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ইস্যুতে বিএনপি নেতা ফখরুলের বক্তব্যে আওয়ামী নেতা কাদেরের সমালোচনা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে কোরআনের আলো। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সহিংসতা অন্য রাজ্যে সৃষ্টিতে উস্কানি দিচ্ছে ব্রিটেন। প্রতিবাদে দ্বিতীয় দফায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসলামী জিহাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ। 1973 সালের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল। ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত, অপর পাইলটের অবস্থাও গুরুতর। এবং ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে প্রেসিডেন্ট পুতিনের সই, পরিণত হল আইনে। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনে এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি বলেছেন, আমেরিকা যদি ইরানের কাছে টেকসই প্রতিশ্রুতি দেয় তাহলে 2015 সালের সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহাল বিষয়ক চুক্তি হাতের মুঠোয় রয়েছে। হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য প্রতিমন্ত্রী পিটার স্টেরির সঙ্গে গতকাল বৈঠকের সময় একথা বলেন তিনি। আলি বাকেরি বলেন, ইরান বিশ্বাস করে যে চুক্তির অপর পক্ষ থেকে দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি দিলে দ্রুত নতুন একটি চুক্তি সই হবে এবং এই নিশ্চয়তা দিতে হবে যে নতুন চুক্তি টিকে থাকবে ও দীর্ঘস্থায়ী হবে। ইরানের প্রধান পরমাণু আলোচক এবং রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ইউরোপের কয়েকটি দেশ সফরে বেরিয়েছেন। এ সফরের প্রথমে তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যান। ইরানে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত সাইমন শের ক্লিফকে তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে লন্ডন হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার কারণে 2 সপ্তাহের কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক আজ ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে লন্ডনের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বিবৃতি দেওয়ার জন্য ব্রিটেনের কঠোর নিন্দে জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ব্রিটিশ সরকার দুঃখজনকভাবে একতরফা বিবৃতি দিয়ে প্রকৃতপক্ষে ইরান বিরোধী শক্তির ষড়যন্ত্রের সঙ্গে নিজের যোগসাজশ রয়েছে বলে প্রমাণ করেছে। ইরানের কর্মকর্তা বলেন, ব্রিটিশ সরকারের যে কোনো অস্বাভাবিক পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করবে ইরান সরকার। এর আগে সোমবার ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের চলমান বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে তেহরানের দেয়া এবং তেহরানের নেয়া পদক্ষেপকে বেদনাদায়ক দমনপীড়ন বলে মন্তব্য করেছিল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামী জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এর সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এই কুচকাওয়াজের আয়োজন করে। এ সময় প্রতিরোধ সংগ্রামীরা হালকা ও ভারী অস্ত্র প্রদর্শন করেন। কুচকাওয়াজ চলাকালে তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং শহীদদের ছবি সম্বলিত প্লাকার্ড শোভা পাচ্ছিল। ইসলামী জিহাদের রাজনৈতিক দপ্তরের সদস্য খালেদ আল বাতেশ কুচকাওয়াজ অনুষ্ঠানে বলেন, তাদের সংগঠন প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে এবং পুরো ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত এই পথ থেকে সরবে না ইসলামী জিহাদ আন্দোলন। আল কুদস ব্রিগেডস পশ্চিম তীরেও প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে তিনি জানান। খালেদ আল বাতাস আরও বলেন, এই ব্রিগেডস পশ্চিম তীরে বিপ্লব ও প্রতিরোধ পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে। এদিকে 1973 সালের অক্টোবর মাসের যুদ্ধে 2,688 সেনা নিহত এবং 150 ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল বলে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অক্টোবরের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরেছে। এই তথ্য তুলে ধরে বলা হয়েছে, 1973 সালের যুদ্ধটি ছিল অতর্কিত। সেই যুদ্ধে বড় ক্ষতির শিকার হয় ইসরায়েল। রিজার্ভ সেনাদেরকে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পায়নি তারা। এই বিবৃতিতে আরও বলা হয়, মিশর ও সিরিয়ায় প্রথমে সুয়েজ খাল অতিক্রম এবং পূর্ব অংশ জুড়ে সেনা মোতায়েন করার মতো কিছু সাফল্য পেলেও ইসরায়েলি বাহিনী দ্রুতই পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হয়। এছাড়া ইহুদিবাদ ইসরায়েলের দৈনিক হারেজ তাদের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তরের কিছু সনদের বরাদ দিয়ে 1973 সালের যুদ্ধের বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটি লিখেছে, ওই যুদ্ধের সময় ইসরায়েলি সেনারা হতাশ হয়ে পড়েছিল। 1973 সালের অক্টোবরের যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের দখল থেকে গোলান মালভূমির মোট 1,860 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 600 বর্গ কিলোমিটার এলাকা উদ্ধার করা সম্ভব হয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কক্সবাজারের বঙ্গোপসাগরে রোহিঙ্গা বাহী ট্রলার ডুবির ঘটনায় রোহিঙ্গা সহ 24 জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। টেকনাফ থানার মামলাটি দায়ের করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় রোহিঙ্গা সহ 24 জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফ থানায় মামলাটি দায়ের করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হুসনে মুবারক। এ মামলায় 24 জনকে এজাহারভুক্ত সহ 10-15 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ট্রলার ডুবির ঘটনায় 24 জনের মধ্যে মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে গতকাল ট্রলার ডুবিতে উদ্ধার রোহিঙ্গা সহ 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদেরও ধরতে পুলিশি অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত 3 রোহিঙ্গা নারী ও 1 শিশু সহ 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল জীবিত অবস্থায় 45 জনকে উদ্ধার করেছিল কোস্টগার্ড। উদ্ধারকৃতরা জানিয়েছেন, এই ট্রলারে 70 জনের মতো যাত্রী ছিলেন, সেই হিসাবে এখনও 24 জন নিখোঁজ রয়েছেন। এর আগে 2020 সালে এপ্রিলে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া সীমান্তে পৌঁছালেও দেশটিতে প্রবেশ করতে না পেরে ফিরে আসা 396 জন রোহিঙ্গাকে টেকনাফের বাহারচড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার করেছিল বাংলাদেশ কোস্টগার্ড। ওই দলের সঙ্গে থাকা অন্তত 30 জন রোহিঙ্গা খাবার ও পানি সংকটে সমুদ্র পথে মারা যায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন, অন্য একজন পাইলটের অবস্থা গুরুতর। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং এর কাছে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় একজন পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, যার মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব নামে এক পাইলট নিহত হয়েছেন। একই সঙ্গে অন্য একজন পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলা হচ্ছে সকালে হেলিকপ্টারটি নিয়মিত ফ্লাইটের জন্য রওনা হয়েছিল, সেটি আজ বুধবার সকাল 10টার দিকে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উভয় পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু এ সময় লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব মারা যান। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ওই বিষয়ে তদন্তের পরে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল এস ওয়ালিয়া বলেন, চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে চীন সীমান্তের কাছে। তিনি বলেন, হেলিকপ্টারটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করে এবং সকাল 10টার দিকে বিধ্বস্ত হয়। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। কর্নেল ওয়ালিয়া বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন, তাদের মধ্যে একজন মারা গেছেন, গুরুতর আহত অন্য পাইলট চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত জুলাই মাসে রাজস্থানের বাড়মেরের ভীমদার কাছে বিমানবাহিনীর একটি MiG-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ায় এতে থাকা দুজন পাইলটই নিহত হয়েছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্য দিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হল। এর ফলে ইউক্রেনের দোনেস্ক, লোহানস্ক, খেরসন এবং জাপুরিজিয়া অঞ্চল রাশিয়ার ভূখণ্ড হিসেবে এখন থেকে বিবেচিত হবে এবং সেখানকার লোকজন রুশ নাগরিক হিসেবে পরিচিতি পাবেন। চূড়ান্ত চুক্তিতে সই করার আগে এটি রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষ দুমায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। এর আগে গত 23 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের ওই 4 অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেয় এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেছেন, পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের চেয়ারম্যান নিজের ব্যক্তিগত এজেন্ডা অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন। এর আলোকে তাকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে অনভিজ্ঞ, আত্মকেন্দ্রিক, অহংকারী, অপরিণত রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। চলতি বছরের শুরুতে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ইমরান খান বিপজ্জনকভাবে পাকিস্তানের ভোটারদের মেরুকরণে সমাজে বিষ প্রবেশ করাচ্ছেন বলেও অভিযোগ করেন শাহবাজ শরিফ। ইয়েমেন এবং সৌদি আরব নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই পক্ষ নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি, তবে এখনও আলোচনা শেষ হয়ে যায়নি। দুই পক্ষ এখনও আলোচনা চালাচ্ছে যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায় এবং এ ব্যাপারে মধ্যস্থতা করছেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রান্ডবার্গ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি এক বক্তৃতায় নিজেকে কট্টর ইহুদিবাদী হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
লিজ ট্রাস, যিনি প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন, সম্প্রতি এক বক্তৃতায় নিজেকে কট্টর ইহুদিবাদী হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল এবং ব্রিটেনের মধ্যে আরও গভীর সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি সমর্থন স্বীকার করলেও পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য এবং আমেরিকা, বহু বছর ধরে সর্বক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের বর্ণবাদী নীতির প্রতি প্রকাশ্যে সমর্থন করে এসেছে। দশকের পর দশক ধরে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনিদের উপর কঠোর নিপীড়ন, নির্বিচারে হত্যা, অবৈধ বসতি নির্মাণ এবং বিভিন্ন ক্ষেত্রে ফিলিস্তিনিদের মানবাধিকারকে উপেক্ষা, এমনকি ফিলিস্তিনিদেরকে ওষুধ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার মাধ্যমে ফিলিস্তিনিদের ভূখণ্ডে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দমনপীড়নমূলক নীতির প্রয়োগ বহু মানুষ ও বিশ্ব জনমতের ক্ষোভের কারণ হয়েছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা সামি আবু জাহরা এ প্রসঙ্গে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি লিজ ট্রাসের এই স্বীকারোক্তিমূলক বক্তব্যের অর্থ হল তেল আবিব সরকারের দমনপীড়নমূলক নীতির পক্ষে এবং নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেয়া। এখন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল কুদসে ব্রিটিশ দূতাবাস সরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন যে এই বিষয়টি তদন্তনাধীন রয়েছে। এ পর্যন্ত ইসরায়েল, আমেরিকা, কসোভো, গুয়াতেমালা এবং হন্ডুরাস ইসরায়েলের সমর্থনকারী চারটি দেশ তাদের দূতাবাস অধিকৃত জেরুজালেমে সরিয়ে নিয়েছে। তবে বেশিরভাগ দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল কুদসে স্থানান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুও তেল আবিব থেকে জেরুজালেম আল কুদসে ব্রিটিশ দূতাবাস স্থানান্তরের বিষয়ে ট্রাসের সিদ্ধান্তকে ইহুদিবাদী দখলদার শাসক গোষ্ঠীর প্রতি প্রকাশ্য পক্ষপাত ও সমর্থন এবং ফিলিস্তিনি জাতির সাথে শত্রুতা হিসেবে আখ্যায়িত করে বলেন, কুদস শহর ফিলিস্তিনের অধিকৃত ভূমি এবং এই শহরটি তাদের জাতির অংশ এবং কুদসে দূতাবাস স্থানান্তর করে সত্য ইতিহাসকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়াকান্না মাত্র। এর আগে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বিএনপি মহাসচিব বলেছেন, হাজার বছর ধরে দেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
কোন অশুভ শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক সংস্কৃতিকে নস্যাৎ করতে চাইলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়া কান্না মাত্র। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজার বছর ধরে এদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। ধর্মীয় উৎসবগুলো সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক বৃহত্তর প্রাঙ্গণে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। মঙ্গলবার দুপুরে বিএনপির দপ্তর থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিএনপি মহাসচিব বলেন, দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসব দেশের জনগোষ্ঠীকে সৌহার্দ্য ও শুভেচ্ছা বোধে উদ্দীপ্ত করে। এদিকে আজ ভিন্ন এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে যাদের রাজনীতির যাত্রা হয়েছে তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না। দেশবাসী ভালো করেই জানে বিএনপি নামক রাজনৈতিক দলটি এদেশে সাম্প্রদায়িক রাজনীতির ভর কেন্দ্র। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা করেছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পেছনের দিকে নিয়ে যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, 1972 সালে প্রণীত সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে রাজনীতিতে ধর্মের অপব্যবহারের বৈধতা দিয়েছিলেন। সেই দলের নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কুমিরের মায়া কান্না মাত্র। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়। তারা ক্ষমতাসীন হয়ে সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় ফেসিবাদ কায়েম করেছিল। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে জবাবদিহি ও দায়বদ্ধতার ত্রুটি চেপে ধরে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আর আজ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে তারা এই সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে আমাদের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমরা গত সপ্তাহে শিশুর অতি চঞ্চলতা নিয়ে কয়েক পর্বের আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আজ ধারাবাহিকতা ভাঙতে হচ্ছে, কারণ বাংলাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 16,500 ছাড়িয়েছে। একই সাথে ডেঙ্গুতে সারা দেশে অর্ধশতকের বেশি মানুষ মারা গেছে। পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। তো পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ আমরা ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকার মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড COVID-19 হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কবিরুল হাসান বিন রকিব। জনাব ডাক্তার কবিরুল হাসান বিন রকিব, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আচ্ছা ডাক্তার কবিরুল হাসান, এ মৌসুমে তো জ্বর জারি হয়, কিন্তু ডেঙ্গু জ্বরটা আসলে কি, যদি সহজ করে বুঝিয়ে বলেন।
ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডেঙ্গু অন্য সকল ভাইরাল ফিভারের মতোই একটি ভাইরাস জ্বর। এটি মশার কামড়ে হয়ে থাকে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এডিস নামক একটি মশার কামড়ে ডেঙ্গু জ্বরটি হয়ে থাকে, এবং ডেঙ্গু জ্বরটি মূলত একটি শহুরে এলাকার জ্বর। আমরা যদি বলি যে ডেঙ্গুকে আমাদের চিন্তায় আনতে গেলে সবার আগে যেভাবে চিন্তায় আনতে হয় সেটা হলো স্থান, কাল এবং পাত্র। স্থান যদি আমরা চিন্তা করি সেটা হলো যে শহুরে এলাকা, কাল সেটা হলো যে এখন যে সিজন চলছে, দ্যাট মিন্স সামার, বর্ষাকাল শরৎকালও কিছুটা পাচ্ছে, অর্থাৎ যে সময় প্রচুর বৃষ্টিপাত হয়। আর পাত্র, বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে যাদের বয়স 1 থেকে 20 বছর বয়স, এই বয়সে বেশি আক্রান্ত হচ্ছে। যদিও পরবর্তী বয়সগুলোতে বেশি আক্রান্ত হচ্ছে, তবে এই বয়সগুলোতে বেশি আক্রান্ত হচ্ছে। বর্ষার মৌসুমে জ্বর নিয়ে আসে তখন আমরা সবার আগে ডেঙ্গুটাকে চিন্তা করে থাকি।
জি, জ্বর নিয়ে কোন রোগী আপনাদের কাছে গেলে আপনারা পরীক্ষা করেন, পরীক্ষা করানোর আগে কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারেন যে
ডেঙ্গু জ্বর এটি?
মূলত বর্তমান পরিস্থিতিতে আমরা ডেঙ্গু জ্বর বিশেষ করে ঢাকা শহরে লক্ষণকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। জ্বর বললেই আমাদের মাথায় চলে আসে ডেঙ্গু জ্বর। প্রথম কথা হলো যে জ্বর থাকবে, জ্বরের সাথে থাকে শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, ব্যাক পেইন, এই সমস্ত কিছু কিছু ঘটনা প্রত্যেকটা পেশেন্টকেই কম বেশি বলে থাকে। তবে আগে যেমন একটি টিপিক্যাল কিছু ফিচার ছিল যে এই এই ঘটনাগুলো থাকলে আমরা তবেই ডেঙ্গুর দিকে চিন্তা করব, কিন্তু এখন আসলে ডেঙ্গু জ্বরের যে ফিচার্স অফ প্রেজেন্টেশন, আগে যেভাবে আমাদের কাছে এই রোগীগুলো আসতেন, এখন রোগীগুলো সেইভাবে আসেন না, এক একজন এক একভাবে আসেন। কেউ শুধু জ্বর নিয়ে, কেউ শুধু গা ম্যাজমেজ করে নিয়ে, কারো অনেক বেশি জ্বর, কারো সামান্য জ্বর, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসে। তবে আমাদের ওই একটি বিবেচনা এখন বর্তমান সময়ের বিবেচনায় শহরে এলাকায় জ্বর, বিশেষ করে ঢাকা শহরে যে জ্বর, এই জ্বরটা জ্বরের সাথে যদি শরীর ব্যথা মাথা ব্যথা থাকে আমরা সবার আগে ডেঙ্গু চিন্তা করে থাকি।
ডাক্তার কবিরুল হাসান, ডেঙ্গু জ্বরে মৃত্যু ঝুঁকি কতটা, অর্থাৎ মারণ ব্যাধি হিসেবে বলা যায় কিনা?
হ্যাঁ, ডেঙ্গু জ্বর যদি আমরা সময় মতো এই জ্বরের চিকিৎসা জনিত উদ্যোগ গুলো সঠিকভাবে না নিতে পারি তাহলে এটা অবশ্যই একটি মারণ ব্যাধি হতে পারে, যা ইতিমধ্যে আমরা পেয়েছি, প্রায় শতাধিক রোগী আমরা ডেঙ্গু জ্বরে হারিয়েছি।
ডাক্তার কবিরুল হাসান, আচ্ছা, ডেঙ্গু জ্বর হলে চিকিৎসা করালে সাধারণত রোগী কতদিনে সুস্থ হতে পারে?
ডেঙ্গু জ্বর হলে সাধারণত 2-7 দিন পর্যন্ত জ্বরটা থাকে, তবে অনেক ক্ষেত্রেই রোগীরা এর চেয়েও বেশি দিন পর্যন্ত রোগে আক্রান্ত থাকে। আসলে ডেঙ্গু পরবর্তীতে একটা যে দুর্বলতা সেটা আরো 2-3 সপ্তাহ এমনকি মাসাধিক পর্যন্ত থাকতে পারে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ডেঙ্গু জ্বর নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কবিরুল হাসান বিন রাকিবের সাক্ষাৎকার শুনছেন। আমরা ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডেঙ্গু জ্বর কি একই রোগীর কয়েকবার হতে পারে?
ডেঙ্গু একটি ভাইরাস দিয়ে হয়ে থাকে, যে ভাইরাসের কয়েকটি সেরোটাইপ আছে, 4টি সেরোটাইপ আমরা এখন পর্যন্ত জানি। যে সাধারণত একটি সেরোটাইপ দিয়ে যদি কখনো জ্বরটি হয়, সাধারণত আর 1 বছরের মধ্যে আর ওই অন্য কোনো সেরোটাইপ দিয়ে বা এই ডেঙ্গুটা সাধারণত হয় না। তবে 1 বছর পর অন্য যে কোনো সেরোটাইপ দিয়ে আবার তার ডেঙ্গু হতে পারে। সুতরাং একটা মানুষে একাধিকবার ডেঙ্গু জ্বর হতে পারে।
আচ্ছা ডাক্তার কবিরুল হাসান, ডেঙ্গু জ্বর নিয়ে অনেক কিছু জানা হলো, এখন জানতে চাইব ডেঙ্গু জ্বরের প্রতিকারে করণীয় কি?
ডেঙ্গু জ্বরের প্রতিকারে আসলে আমাদের সম্মিলিত প্রয়াস সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সম্মিলিত প্রয়াস শুরু হবে একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। আমরা জানি ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। প্রথম কথা হলো যে মশাকে নিধন করতে হবে আর মশা থেকে নিজেকে সেফ রাখতে হবে। এখন মশা থেকে যদি নিজেকে সেফ রাখতে চাই তাহলে যেমন একদিকে মশারি, মশার কয়েল, নিজের ফুল হাতা শার্ট প্যান্ট এগুলো যেমন একদিকে ব্যবহার করতে হবে, একই সাথে বাড়িতে যে সমস্ত জায়গাগুলোতে ডেঙ্গু মশা ব্রিডিং করে সেই জায়গাগুলোতে যাতে মশা ব্রিডিং করতে না পারে সেটি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাসায় খাওয়া নারকেলের মালা এই জায়গাগুলোকে আমাদের নজর দিতে হবে। বাড়ির আশপাশে যত প্রকার ঝোপঝাড় আছে সেগুলো নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অন্যদিকে সামাজিক আন্দোলন একটা ইম্পর্টেন্ট বিষয়।
আচ্ছা, আপনি সমন্বিত উদ্যোগের কথা বলছিলেন, সেখানে সরকারের বিশেষ করে সিটি কর্পোরেশনের দায়িত্বের কথাও আপনি বললেন, তো এডিস মশা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ কি যথেষ্ট বলে মনে করেন আপনি?
সেটি যথেষ্ট তো বলে সেখানে আরেকটু গুরুত্ব দেওয়ার অবশ্যই দরকার আছে। সামাজিক আন্দোলন বলে যে একটা ব্যাপার আছে, এই বিষয়টাতে আসলে নজর দেওয়া হচ্ছে না। এটা এমন একটা বিষয় যে সরকার কিন্তু চাইলে এটা পারবে না। এখানে মিডিয়াকে যেমন প্রচন্ড ভাবে কাজে লাগাইতে হবে, পাশাপাশি সামাজিক আন্দোলনের জন্য প্রয়োজনে সরকারি উদ্যোগে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাল যে লোকজন আছেন, যারা সাধারণত স্কুল শিক্ষক আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন আছেন, এনাদেরকে কাজে লাগিয়ে তারপরে সামাজিক উঁচু শ্রেণীর মানুষ যারা, যাদেরকে সবাই মেনে চলে না, এরকম মানুষজনকে কাজে লাগিয়ে যদি একটা সামাজিক আন্দোলন, আমি মনে করতেছি যে এখানে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় উদ্যোগ খুব বেশি কাজে দিবে না। সামাজিক আন্দোলনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে গেলে রাষ্ট্রীয় উদ্যোগটাকেই কাজে দিতে হবে। আর রাষ্ট্রীয় উদ্যোগের জন্য যে মশা মারার যে ইকুইপমেন্ট গুলো, সেগুলোতেও তাদের আরেকটু ভেবে দেখা উচিত যে কিভাবে ইকুইপমেন্ট গুলোকে আরেকটু উন্নত করা যায়। এই জন্য পাবলিক হেলথ বিশেষজ্ঞদের পরামর্শ যেমন নেওয়া দরকার, অন্যদিকে ভাইরোলজি ডিপার্টমেন্ট যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, এই সমস্ত জায়গা থেকে ভাইরোলজি ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট গুলোকে পর্যাপ্ত অর্থায়ন করা দরকার, যাতে করে এখান থেকে এই ডেঙ্গু ভাইরাসের জেনোম সিকুয়েন্সিং করে আমরা যদি এর একটা ভ্যাকসিন আবিষ্কারের দিকে নিয়ে যেতে উদ্যোগ নিতে পারি, এটা কিন্তু একটা বিরাট একটা ফল দিবে। এ ব্যাপারে রাষ্ট্রের উদ্যোগ দরকার।
কবিরুল হাসান, ডেঙ্গুর বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি, এ পরিস্থিতি কি আরো খারাপের দিকে যেতে পারে?
এটা ঠিক এই মুহূর্তে বলা মুশকিল পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে কিনা। তবে আমরা সবসময় আশাবাদী থাকবো যে আল্লাহ পাক যেন আমাদেরকে সুদৃষ্টিতে তাকান।
জনাব ডাক্তার কবিরুল হাসান বিন রাকিব, ডেঙ্গু জ্বর, এডিস মশার বিস্তার রোধ সহ এ সম্পর্কিত নানা দিক নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আর শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর যাতে না হয় সেজন্য, এডিস মশা যাতে জন্ম নিতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে, সমন্বিতভাবে কাজ করতে হবে, এবং মশারি টানানো, হাতাওয়ালা পোশাক পরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্বচ্ছ পানি জমতে না দেয়া, এসব বিষয়ে বিশেষ গুরুত্বের সাথে নিতে হবে। আর কোনো কারণে কেউ আক্রান্ত হন, আর যদি কোনো কারণে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, তখন দ্রুত চিকিৎসা নিতে হবে। তো হাতে আজ আর সময় নেই, সবাই ভালো ও সুস্থ থাকুন, এ কামনা করে স্বাস্থ্য কথার আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 5 অক্টোবর বুধবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশের দৈনিকগুলোর কিছু শিরোনাম। পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক, মানব জমিন। অ্যাপে অশ্লীলতা ছড়িয়ে বিগো বাংলার পকেটে 108 কোটি টাকা, পাচার 79 কোটি। দৈনিক প্রথম আলো। বিএনপি হাইকমান্ডের সঙ্গে 3 বিভাগীয় নেতাদের বৈঠক, এবার কেউ বেইমানি করলে প্রতিহত করার ঘোষণা, যুগান্তর। সিসি বললেন ইভিএম এর চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, কালের কণ্ঠ। জাতীয় গ্রিডে বিপর্যয়, পিজিসিবি কমিটি তদন্ত শুরু করেছে, নয়া দিগন্ত। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম। কাশ্মীরের জন্য বিশেষ সংরক্ষণের ঘোষণা অমিত শাহের, দৈনিক কলম। ভারত চায় ইউক্রেনের অখণ্ডতা, ফোনে জেলেনস্কিকে বার্তা মোদির, পাল্টা ধন্যবাদ কিয়েভের সংবাদ প্রতিদিন। গান্ধীর মতো দেখতে অসুর উদ্যোক্তা চন্দ্রচূড়কে নিগ্রহের অভিযোগ, কসবা থানায় গেল হিন্দু মহাসভা, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ, আটকা হাজারো পর্যটক শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক শতাধিক গাড়ি সহ হাজারো পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার রাতে এই পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতিবৃষ্টির কারণে রাতে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দরামপাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। অ্যাপে অশ্লীলতা ছড়িয়ে বিগবাংলার পকেটে ১০৮ কোটি টাকা, পাচার ৭৯ কোটি শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বিগো অ্যাপে অশ্লীলতা ছড়িয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ১০৮ কোটি টাকা আয়ের তথ্য প্রমাণ পেয়েছে। এই ঘটনায় বিগো বাংলার ব্যবস্থাপনা পরিচালক চীনা নাগরিক ইয়াও জি সহ ৫ জনের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। বাংলাদেশে বিগো অ্যাপের ব্যবহারকারীদের বিরুদ্ধে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি ছড়ানোর অভিযোগ রয়েছে। বিগো অ্যাপের ব্যবহারকারীদের বড় অংশ তরুণ তরুণী এবং প্রবাসী বাংলাদেশি নাগরিক। বিএনপি হাইকমান্ডের সঙ্গে তিন বিভাগীয় নেতাদের বৈঠক, এবার কেউ বেইমানি করলে প্রতিহত করার ঘোষণা, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, দলের সিদ্ধান্ত অমান্য করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবে কিংবা অভিপ্রায় ব্যক্ত করবেন তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জেলা পর্যায়ের নেতারা। তারা বলেছেন, নিরপেক্ষ ও নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তই সঠিক। তৃণমূলের ধারাবাহিক কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বার্তা পেয়েছি, কেউই দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। বিএনপির তৃণমূল কখনো বেইমানি করেননি। কেন্দ্রীয় কিছু নেতা লোভে পড়ে বিগত দিনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন, কিন্তু এবার যদি একই রকমভাবে কেউ ভুল করার সাহস দেখান তাহলে তাকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। সিইসি বললেন, ইভিএম এর চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ব্যালট বা ইভিএম এর চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান কমিশনের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। এছাড়া তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্য থাকলেও তা নিয়ে সংশয় রয়েছে। আর্থিক সংস্থান যথার্থ মনে না হলে সরকার এটি বাতিল করতেও পারে। জাতীয় গ্রিডে বিপর্যয়, পিজিসিবি কমিটি তদন্ত শুরু করেছে, শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তদন্ত কমিটি জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুর ২:০৪ থেকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড বিপর্যয় হওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া সারা দেশে ব্ল্যাক আউট সৃষ্টি হয়। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। কাশ্মীরের জন্য বিশেষ সংরক্ষণের ঘোষণা অমিত শাহের, শীর্ষক খবরে দৈনিক কলম লিখেছে, জম্মু কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজৌরি থেকে উপত্যকার মানুষদের জন্য বিশেষ সংরক্ষণের কথা ঘোষণা করেন তিনি। অমিত শাহ ঘোষণা করেন, গুজ্জর এবং বাকরওয়ালদের পাশাপাশি পাহাড়ি সম্প্রদায়ও শীঘ্রই তফসিলি উপজাতি এসটি হিসেবে স্বীকৃতি পাবে, এরা সবাই শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ পাবে। কেন্দ্রীয় সরকারকে তার জন্য সংসদে সংরক্ষণ আইন সংশোধন করতে হবে। উল্লেখ, অমিত শাহ বলেছেন, কমিশন রিপোর্ট পাঠিয়েছে, গুজ্জর বাকরওয়াল ও পাহাড়ি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের সুপারিশ করেছে। ভারত চাই ইউক্রেনের অখণ্ডতা, ফোনে জেলেনস্কিকে বার্তা মোদির, পাল্টা ধন্যবাদ কিয়েভের শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদি। যুদ্ধ থেকে সরে এসে দুই দেশের আলোচনায় বসা উচিত বলেই ফোনে জানিয়েছেন মোদি। যদিও জেলেনস্কি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রুশ সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইউক্রেন। জেলেনস্কি পাশাপাশি যুদ্ধে ইউক্রেনের প্রতি ভারতের সমর্থনের জন্য মোদিকে ধন্যবাদও দিলেন তিনি। গান্ধীর মতো দেখতে অসুর উদ্যোক্তা চন্দ্রচূড়কে নিগ্রহের অভিযোগ। কসবা থানায় গেল হিন্দু মহাসভা শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, দক্ষিণ কলকাতার রুবি পার্কের একটি মণ্ডপে দেখা গিয়েছিল অবিকল মহাত্মা গান্ধীর মতো দেখতে অসুরকে। তা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। পরে জানা যায় এই পুজোর মূল উদ্যোক্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেতা চন্দ্রচূড় গোস্বামী। বুধবার সেই চন্দ্রচূড়কেই নিগ্রহ করার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজন এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা আর রহমানের 45 নম্বর পর্যন্ত আয়াতের তাফসির শুনেছি। আজ আমরা এই সুরার 46 থেকে 61 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই 46 থেকে 53 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান যাওয়াতা আফনান فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان
আর যে ব্যক্তি তার প্রতিপালকের সুউচ্চ মর্যাদাকে ভয় পায় তার জন্য রয়েছে জান্নাতের দুটি বাগান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? দুটি বাগানই বহু শাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাগানে রয়েছে প্রবহমান দুই প্রস্রবণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
গত আসরে আমরা পরকালে গুনাহগার ব্যক্তিদের শাস্তির বর্ণনা দিয়েছি। এরপর আজকের এই আয়াতগুলোতে জান্নাতবাসীর পুরস্কার সমূহের মধ্যে কিছু উল্লেখযোগ্য ও বিস্ময়কর পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে। তবে অন্য অনেক আয়াতের মতো এখানে জান্নাত লাভের জন্য ইমান ও সৎকর্মের কথা উল্লেখ করা হয়নি, বরং এখানে শুধুমাত্র আল্লাহর প্রতি ইমানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করাকে ভয় করে এবং বিনিময়ে সে পায় জান্নাত। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিছু মানুষ জাহান্নামে যাওয়ার ভয়ে আল্লাহকে ভয় করে এবং কেউ কেউ জান্নাতে যাওয়ার আশায় এ কাজ করে, কিন্তু মুমিনদের একাংশ আছেন এমন যারা আল্লাহকে আল্লাহর জন্যই ভয় করেন এবং তাঁর নাফরমানি করা থেকে বিরত থাকেন। অবশ্য এই ভয় আল্লাহর সুউচ্চ মর্যাদা ও অবস্থানের কারণে হয়।
মুত্তাকি ব্যক্তিরা যে কারণে আল্লাহকে ভয় করেন তা হল তারা মনে করেন তাদের সব কাজ আল্লাহর চোখের সামনে হচ্ছে।
এটি হচ্ছে সেই শিশুর মতো যে খারাপ কাজ করার সময় তার বাবার শাস্তির কথা মনে রেখে ওই কাজ থেকে বিরত থাকে। যাই হোক, আল্লাহকে ভয় করার সঙ্গে পাপ ও গুনাহের কাজ থেকে বিরত থাকার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আল্লাহকে ভয় করে এবং গুনাহমুক্ত জীবন যাপন করে যদি কেউ নিজের মর্যাদা এতটা উঁচুতে উঠাতে পারে, তাহলে এমন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি নয় বরং দুটি জান্নাত দান করবেন। সেই জান্নাত সমূহে রয়েছে নানা রকম ঝর্ণা এবং অসংখ্য ফলমূলের গাছ।
এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও প্রতিপালক হিসেবে তার সৌচ্চ মর্যাদাকে ইমানদার মানুষেরা ভয় পায় এবং যে কোনো কাজ করার সময় আল্লাহর কথা স্মরণ করে খারাপ কাজ থেকে বিরত থাকে। দুই, জান্নাতের নিয়ামতরাজি জান্নাতবাসীকে সারাক্ষণ আনন্দ দিতে থাকবে এবং সেখানে জান্নাতেরা কখনো ক্লান্ত বা পরিশ্রান্ত হবে না।
এবারে সূরা আর রহমানের 54 থেকে 61 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইন দান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان
সেখানে জান্নাতবাসী হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় এবং দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তার মধ্যে থাকবে সতীসাধ্বী সংযত নয়না কুমারীরা, যাদেরকে পূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর কোনো জিন। সৌন্দর্যে তারা যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
আগের আয়াতগুলোতে জান্নাতবাসীর জন্য জান্নাতে প্রস্তুত কিছু নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। এরপর এই আয়াতগুলোতে জান্নাতবাসীর অবস্থা সম্পর্কে আরো বলা হচ্ছে। তারা মনোমুগ্ধকর বিছানায় হেলান দিয়ে বসবে এবং এখান থেকে তাদের পরিপূর্ণ প্রশান্ত মন ও নিরাপদ অবস্থার বর্ণনা পাওয়া যায়। এরপর এমন সব গাছের কথা বলা হয়েছে যেগুলোর ফল মানুষের হাতের নাগালে থাকে। এরপর আল্লাহ বলেছেন মুমিন ব্যক্তিরা জান্নাতে একা থাকবেন না, বরং তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য সেখানে থাকবেন পবিত্র স্ত্রীগণ। এসব স্ত্রী একদিকে পবিত্র ও কুমারী এবং অন্যদিকে অত্যন্ত কোমল, নমনীয় ও সুন্দরী। এসব স্ত্রী পেয়ে মুমিন ব্যক্তিদের জান্নাতি জীবন পরিপূর্ণ সুখের হয়ে উঠবে।
মহান আল্লাহ জান্নাতি স্ত্রীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, এসব স্ত্রী শুধুমাত্র তাদের স্বামীর দিকে তাকাবেন এবং পরপুরুষের দিকে নজর দেয়া থেকে বিরত থাকবেন। স্বামীর পূর্বে এসব নারীর অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এবং শুধুমাত্র তাদের স্বামীকেই ভালোবাসবেন। জান্নাত যেহেতু হারাম দৃষ্টি কিংবা অবৈধ সম্পর্কের স্থান নয়, তাই এই আয়াত দিয়ে হয়তো পার্থিব জীবনের মুমিন নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যেসব বৈশিষ্ট্যের কারণে তারা জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এই আয়াতগুলোর শেষাংশে একটি সার্বিক আইন বর্ণনা করে বলা হচ্ছে, কোনো ভালো কাজই আল্লাহর দৃষ্টির অগোচরে থাকে না, তিনি সৎকর্মশীলদের উত্তম পুরস্কার দান করেন। পার্থিব জীবনের পুরস্কার হয় পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরকালে সৎকর্মশীলদের জন্য রয়েছে জান্নাতের মতো বিশাল নিয়ামত।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, যে ব্যক্তি পার্থিব জগতে হারাম দৃষ্টি দেওয়ার গুনাহ থেকে বিরত থাকে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে চরম সুখের ব্যবস্থা রেখেছেন। দুই, আল্লাহর কাছ থেকে আমাদের একথা শেখা উচিত যে যে ব্যক্তি সৎকাজ করে বা অপরের প্রতি সদয় আচরণ করে তার সঙ্গেও যেন আমরা সদ্ব্যবহার করি এবং কখনোই তার অবদানের কথা ভুলে না যাই। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ এ আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
কথা হবে আবারও আগামী আসরে।
صلي على محمد وآل محمد.
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের সহিংসতা অন্যরাজ্য সৃষ্টিতে উস্কানি দিচ্ছে ব্রিটেন। প্রতিবাদে দ্বিতীয় দফায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজা ইসলামী জিহাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ। 1973 সালের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল। ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত, অপর পাইলটের অবস্থাও গুরুতর। এবং ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে প্রেসিডেন্ট পুতিনের সই, পরিণত হলো আইনে। এবার বিশ্ব সংবাদের কিছু খবর। বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে রাশিয়ার সাথে চলমান সংঘাতের কারণে ইউক্রেন অর্থনৈতিকভাবে ধারণার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব ব্যাংক বলছে চলতি বছরের প্রথম দিকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়ার জিডিপি শতকরা 4.5% কমে গেছে, কিন্তু চলমান সংঘাতের কারণে ইউক্রেনের জিডিপি এছে 8 গুণ অর্থাৎ শতকরা 35% কমে যাবে। আফগানিস্তানে বিমানে করে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কৌমি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।